ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন যে তাঁর দায়িত্ব পালনের প্রথম 100 দিনের শেষের দিকেই অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় নিয়মিত সপ্তাহে 5 দিনের জন্য খুলে দেওয়া হবে। দি অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, মিলওয়াকিতে গতকাল সিএনএন টাউন হল বৈঠকে বাইডেন একথা জানান। বাইডেন ডিসেম্বরেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অধিকাংশ স্কুলই তাঁর প্রথম 100 দিনেই খুলে দেওয়া হবে। এদিকে ওই টাউন হল সভায় করোনা ভাইরাস থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত রাখা এবং তাঁর প্রশাসনের টিকাদান পরিকল্পনার উপর আলোকপাত করা হয়। বাইডেন বলেন যে জুলাই মাসের শেষ নাগাদ 60 কোটি ডোজ টিকা পাওয়া যাবে, যা সকল আমেরিকানকে দেওয়ার জন্য পর্যাপ্ত। বিভিন্ন প্রশ্নের জবাবে বাইডেন তাঁর লক্ষ্য অর্জনের জন্য অর্থায়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন। এই টাউন হল সভার লক্ষ্য ছিল করোনার থোক সাহায্য হিসেবে $1,90,000 কোটি প্রস্তাব সরাসরি আমেরিকান জনগণের সামনে উত্থাপন করা, অংশত এই কারণে যে এ ব্যাপারে রিপাবলিকান বিধায়কদের উপর চাপ সৃষ্টি করা যায় এবং কংগ্রেসকে এই প্রস্তাব দ্রুত অনুমোদনের জন্য আবার মনোযোগ দেওয়ানো। মঙ্গলবার রাতে বাইডেন ডোনাল্ড ট্রাম্প বিষয়ে আলোচনাকে পাশ কাটিয়ে যান এবং এই সাবেক প্রেসিডেন্ট সম্পর্কে কথা বলতে বারবার অস্বীকৃতি জানান। তিনি বলেন, 4 বছর ধরে আমরা ট্রাম্পের খবরই শুধু শুনেছি, আমি নিশ্চিত করতে চাই যে আগামী 4 বছরের খবর হবে আমেরিকান জনগণকে নিয়ে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন আজ বুধবার নেটো মিত্রদের সঙ্গে তার প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক করছেন। তিনি শিথিল সম্পর্ক পুনর্নির্মাণ করার চেষ্টা করবেন, একথা স্বীকার করে যে তাঁদের দীর্ঘদিনের সম্পর্কে কখনো কখনো চির ধরেছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা বলছেন, এই পরিবর্তন আসছে কারণ যুক্তরাষ্ট্র এবং নেটো আফগানিস্তানের সৈন্য সংখ্যার ব্যাপারে এবং ঠিক কিভাবে রাশিয়া ও চীনের মোকাবিলা করা যায় সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তবে অস্টিন এই বিষয়টি তুলে ধরতে চাইছেন যে এই জোটের সামনে যে কোনো জরুরি বিষয় অগ্রগতি সাধন নির্ভর করছে এই সম্পর্ক শক্ত ভিত্তিতে দাঁড় করানোর উপর। অস্টিন এবং পদস্থ প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, নেটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আবার জোরালো করার প্রক্রিয়া অবিলম্বেই শুরু হয়। নেটোর মহাসচিব জেমস স্টলটেনবার্গ এবং জোটের অন্যান্য সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়, যাদের অনেকেই আগের প্রশাসনের সময়ে পরিত্যক্ত বোধ করেছিলেন। দুদিনব্যাপী ভার্চুয়াল বৈঠকের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, প্রতিরক্ষামন্ত্রী নেটোকে আশ্বস্ত করতে চান যে চুক্তির 5ম অনুচ্ছেদে ব্যক্ত পারস্পরিক প্রতিরক্ষা বিষয়ে ওয়াশিংটনের প্রতিশ্রুতি লৌহ দৃঢ়।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের আবেদনে সায় দেননি আদালত। তবে আদালত বাংলাদেশ টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে এই নেটওয়ার্কের বহুল আলোচিত অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শীর্ষক তথ্যচিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছেন। 1 ফেব্রুয়ারি 1 ঘণ্টাব্যাপী এই তথ্যচিত্রটি প্রচারিত হয়। বিস্তারিত শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর কাছে।
1 ফেব্রুয়ারি 1 ঘণ্টাব্যাপী এই তথ্যচিত্রটি প্রচারিত হয়, যা ইতিমধ্যে কেবলমাত্র উক্ত গণমাধ্যমের ইউটিউব চ্যানেলেই 68 লাখ দর্শক অবলোকন করেছেন। তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবাদ জানায় আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তর। সেনাপ্রধান জেনারেল আজিজও এর প্রতিবাদ জানান। এ নিয়ে বিতর্কের মধ্যে বিষয়টি যায় উচ্চ আদালতে। সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবির গত 8ই ফেব্রুয়ারি বাংলাদেশের আল জাজিরা সম্প্রচার বন্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এতে তিনি বলেন, প্রতিবেদনটি বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক ও মানহানিকর। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চে এ নিয়ে 3 দিন শুনানি হয়। আদালত দেশের শীর্ষস্থানীয় 6 জন আইনজীবীর মতামত নেন। আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ফিদায়ম কামাল, প্রবীণ নিয়োগী কামালুল আলম ও ডক্টর শাহাদিন মালিক আল জাজিরা বন্ধের বিপক্ষে মত দেন। তারা বলেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রচার বন্ধে যে কোনো সিদ্ধান্ত বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে কলঙ্কিত করতে পারে, যা কিনা আমাদের প্রচলিত আইনও সমর্থন করে না। এমিকাস কিউরি আব্দুল মতিন খসরু তথ্যচিত্রটি অপসারণের পক্ষে যুক্তি হাজির করেন। বলেন, রিট আবেদনকারী ব্যক্তিগত ও জাতীয়ভাবে সংক্ষুব্ধ, কারণ এতে প্রধানমন্ত্রী, সেনাবাহিনী ও দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের উপর আঘাত করা হয়েছে। প্রয়োজন মনে করলে তথ্যচিত্রটি অপসারণের নির্দেশনা দিতে পারেন আদালত। বুধবার অনুষ্ঠিত সর্বশেষ শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন। তিনি বলেন, রিট আবেদনকারীর মামলা করার অধিকার রয়েছে। আল জাজিরার এই তথ্যচিত্রে বাংলাদেশকে মাফিয়া রাষ্ট্রের তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এতে বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তাই যে কারো প্রতিকার চাওয়ার অধিকার রয়েছে। দেশের সীমানার মধ্যে যে কোনো কন্টেন্ট আটকানোর কর্তৃত্ব বিটিআরসি রয়েছে। আদালত যুক্তিতর্ক শেষে আল জাজিরার তথ্যচিত্রটি অপসারণের আদেশ দেন। ওদিকে বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার জানিয়েছেন, ইতিমধ্যে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে আল জাজিরায় প্রচারিত কন্টেন্ট সরানোর বিষয়ে অনুরোধ করা হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে আজ বুধবার 24টি রাষ্ট্রের একটি প্রতিনিধি দল গিয়ে পৌঁছেছে। তারা ওই কেন্দ্রশাসিত অঞ্চলে এখন অবস্থা কি রকম তা ঘুরে দেখবেন। স্থানীয় লোকদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে এবং জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এই দলের নেতৃত্ব দিচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইউগো আস্তুতো। আরও জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
এই নিয়ে গত 1 বছরে 3 বার বিদেশি প্রতিনিধি দল শ্রীনগর সফরে গেল। তবে গত 2টি সফরের থেকে এবারের সফরের পার্থক্য হচ্ছে, এবার ওরা শ্রীনগরের বাইরেও কয়েকটি জায়গায় ঘুরে দেখবেন। গতকালকেই সরকার শ্রীনগরের নানা জায়গায় নিরাপত্তা বাহিনীর তৈরি অবরোধ ও বাংকারগুলো সরিয়ে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বারবার করে বলেছে, যত তাড়াতাড়ি সম্ভব জম্মু ও কাশ্মীরে যেন স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। ভারতের কেন্দ্রীয় সরকার ও স্থানীয় প্রশাসন আশ্বাস দিয়েছে, অবস্থা স্বাভাবিক করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। ইন্টারনেট এবং মোবাইল ডেটা ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে সীমান্ত পেরিয়ে জঙ্গি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পুরো স্বাভাবিক অবস্থা আসতে পারবে না। এখনও প্রায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় জঙ্গিরা হানা দেওয়ার চেষ্টা করছে। স্থানীয় মানুষদের তারা ভয় দেখাচ্ছে, সহযোগিতা না করলে খুন করছে। বিদেশি প্রতিনিধি দল এই বিষয়গুলো নিয়েও স্থানীয় মানুষ, বিশেষ করে ছাত্রদের সঙ্গে কথাবার্তা বলবেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত বিশ্ব সংবাদ। মিয়ানমারে বড় রকমের সহিংসতার সম্ভাবনা সম্পর্কে জাতিসংঘ সতর্ক করে দিচ্ছে। এদিকে আজ বুধবার সেখানে অসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য সামরিক বাহিনীর বিরুদ্ধে সর্ববৃহৎ বিক্ষোভ হয়েছে। হাজার হাজার বিক্ষোভকারী আজ ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় সমবেত হয়, যদিও সামরিক বাহিনী 4 জনের বেশি লোকের সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। ইয়াঙ্গুনের রাস্তা এবং সেতুগুলোতে গাড়ি আটকে রাখা হয় এমনভাবে যাতে মনে হতে পারে গাড়ি নষ্ট হয়ে গেছে। এ হচ্ছে প্রতিবাদকারীদের নতুন কৌশল, যার ফলে সেখানে পুলিশ এবং সামরিক বাহিনীর গাড়ি প্রবেশ করতে না পারে। 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে আউন সান সুচি এবং অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের আটক করার পর থেকে প্রতিদিনই মিয়ানমারের বড় শহরগুলোর রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। এদিকে সামরিক বাহিনী সরকারি কর্মচারীদের কাজে ফিরে যাবার নির্দেশ দিয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছে। তারা প্রতিবাদকারীদের বিরুদ্ধে ক্রমশই আগ্রাসী হয়ে উঠছে। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ রিপোর্টার টম অ্যান্ড্রুজ গতকাল বলেন, আমি শঙ্কিত বোধ করছি যে একদিকে পরিকল্পিত গণপ্রতিবাদ এবং অন্যদিকে সৈন্যদের ক্রমশই এগিয়ে আসায় এমন হতে পারে যে সামরিক বাহিনী মিয়ানমারের জনগণের বিরুদ্ধে আরও বড় রকমের অপরাধ করতে পারে। এদিকে কর্তৃপক্ষ সুচির বিরুদ্ধে দ্বিতীয় আরেকটি অভিযোগ এনেছে, যে বাধ্যত এমন আইনি প্রচেষ্টা যার ফলে তাঁকে অনির্দিষ্টকালের জন্য আটক রাখা যায়। তালিবান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে যে 2020 সালে স্বাক্ষরিত সৈন্য প্রত্যাহার সংক্রান্ত শান্তি চুক্তিতে তারা যেন অটল থাকে। তারা ওই চুক্তিকে আফগানিস্তানে যুদ্ধ বন্ধের সবচেয়ে কার্যকর উপায় বলে বর্ণনা করেছে। এই বিদ্রোহী গোষ্ঠীটির শান্তি বিষয়ক প্রধান আলোচক মোল্লা আব্দুল গনি বারাদার আমেরিকান জনগণের উদ্দেশ্যে লেখা চিঠিতে লেখেন, গত বছর 29 ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় দুপক্ষের স্বাক্ষরিত চুক্তির শর্তগুলো বাস্তবায়নের জন্য তারা যেন তাদের সরকারকে জবাবদিহির সম্মুখীন করে। চিঠিতে এই চুক্তির কারণে চলমান শান্তি প্রক্রিয়ার কার্যকারিতা এবং সাফল্যের প্রতি আলোকপাত করা হয়। বারাদার এই ব্যবস্থার পক্ষে বলেন, এর কারণে যুদ্ধক্ষেত্রে বিদ্রোহীদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং তা এই সংঘাতের সঙ্গে সম্পৃক্ত আফগানিস্তানে বিভিন্ন পক্ষের শান্তি আলোচনারও সূচনা করতে পেরেছে। কাতারের রাজধানীতে তালিবানের রাজনৈতিক দপ্তরের প্রধান বারাদার লেখেন, দোহা চুক্তি স্বাক্ষরের এক বছর পেরিয়ে আমরা এখন আমেরিকান পক্ষকে বলবো তারা যেন এই চুক্তি সম্পূর্ণ বাস্তবায়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। বারাদার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করেছিলেন তাতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র, নেটো এবং অন্যান্য যারা এই যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত তারা মে মাস নাগাদ আফগানিস্তান ত্যাগ করে। তবে বর্তমানে বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের 2500 সৈন্য প্রত্যাহারের আগে এটি পর্যালোচনা করে দেখছেন যে তালিবান তার প্রতিশ্রুতি রক্ষা করছে কিনা। সোমবার নেটো মহাসচিব জেন স্টলটেনবার্গও উদ্বেগ প্রকাশ করেন যে বিদ্রোহীরা এই সংঘাতের শান্তিপূর্ণ নিষ্পত্তি চাইছে না। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোমা বিস্ফোরণে হত্যা চেষ্টা মামলায় 10 জন জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখেছে বাংলাদেশের হাইকোর্ট। দণ্ডপ্রাপ্তরা সবাই ইসলামী জঙ্গি সংগঠন হরকতুল জিহাদ আল ইসলাম বা হুজির সদস্য। রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী জানান, হাইকোর্ট রায়ে জঙ্গিদের কোনো ক্রমেই আশ্রয় প্রশ্রয় দেওয়া যায় না মর্মে পর্যবেক্ষণ দিয়েছে।
আদালত অত্যন্ত উষ্মা প্রকাশ করেছেন যে এই ধরনের জঙ্গিদের কোনো মতে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই ধরনের জঙ্গিদেরকে কোনো মতে লঘুদণ্ড দিয়ে তাদেরকে উৎসাহিত করার কোনো সুযোগ নেই।
2000 সালের 20 জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশে 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। তখন তদন্তে বলা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার জন্যই ওই বোমা পুঁতে রাখা হয়েছিল। 2001 সালের এপ্রিলে 16 জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দেওয়া হয়। 2010 সালে দ্রুত নিষ্পত্তির জন্য মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর পরে ওই আদালতেই 2017 সালের অগস্টে 10 জন জঙ্গির মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে মামলাটি হাইকোর্টে আসে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
পাঞ্জাবের পুরসভা নির্বাচনে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেল ভারতীয় জনতা পার্টি বিজেপি। সে রাজ্যের শাসক দল কংগ্রেসের পাশাপাশি ভালো ফল করেছে নির্দল প্রার্থীরাও। ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সহযোগী শিরোমণি আকালি দলও ধাক্কা খেয়েছে পুরো ভোটে। প্রসঙ্গত বলা যেতে পারে, ভারতের কেন্দ্রীয় নয়া কৃষি আইনের প্রতিবাদে উত্তর ভারত জুড়ে কৃষক আন্দোলনের অভিঘাতেই গেরুয়া শিবিরের এই বিপর্যয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। প্রসঙ্গত বলা যেতে পারে, গত 14 ফেব্রুয়ারি পাঞ্জাবে পুরো ভোট হয়েছিল। আজ বুধবার সকাল থেকে পাঞ্জাবের 8টি কর্পোরেশন এবং 109টি মিউনিসিপ্যাল কাউন্সিল আর নগর পঞ্চায়েতের ভোট গণনা শুরু হয়। বেলা গড়াতেই স্পষ্ট হয়ে যায় 7টি কর্পোরেশন সহ অধিকাংশ পুরসভায় কংগ্রেস দখল করতে চলেছে। একক শক্তিতে এবং নির্দলদের সঙ্গে নিয়ে পাঠানকোট, বাটলা, হোশিয়ারপুর, অবহর, ভাতিন্ডা, কপুরথলা, মোগা কর্পোরেশন দখল করতে চলেছে কংগ্রেস। মহালি কর্পোরেশনের কিছু ওয়ার্ডে ভোটে অনিয়মের অভিযোগে পুনর্নির্বাচন হচ্ছে বুধবার অর্থাৎ আজই। শেষ পাওয়া খবর অনুযায়ী বিজেপি প্রার্থীরা জিতেছেন মাত্র 7টি আসনে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আর এই রিপোর্টটি এখন আমরা শুনব আমাদের সহকর্মী তাওহিদুল ইসলামের কাছে।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে সম্ভাব্য এমন ব্যক্তিদের দেশের বাইরে রাখার কারণ দেখিয়ে 2017 সালের জানুয়ারি মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে মুসলিম প্রধান দেশ ইরান, ইরাক, সোমালিয়া, সুদান, সিরিয়া, ইয়েমেন এবং লিবিয়ার মানুষদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেন। ওই নিষেধাজ্ঞার চার বছর পর নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এক কার্যনির্বাহী আদেশে তা তুলে দেন। তার ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আমেরিকান মুসলমানরা।
প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর ক্ষমতার প্রথম দিনেই এমন নির্বাহী আদেশ দেবার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন করায় আমরা অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প তার চার বছরের শাসনামলে মুসলিমদের ভ্রমণের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন তা উঠে গেল।
তার প্রচারণার শুরুর দিকে যখন শুনেছিলাম যে এই বিষয়টি তার এজেন্ডার মধ্যে রয়েছে, তখন তা নিয়ে আমার স্পষ্টতই সন্দেহ ছিল। তবে তিনি যে তা বাস্তবায়ন করেছেন তা দেখে সত্যি আমি খুশি হয়েছি।
প্রেসিডেন্ট জো বাইডেনের এই পদক্ষেপে খুশি বাংলাদেশি আমেরিকানরাও। তারা বলছেন, আমেরিকায় যে সকল ধর্মবর্ণের মানুষই সমান, নতুন প্রশাসনের ওই নির্বাহী আদেশে তা আবারও প্রমাণিত হয়েছে।
জো বাইডেন অনেকগুলো এক্সিকিউটিভ অ্যাকশন নিয়েছেন, তার ভিতরে যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা একজন ইমিগ্রেন্ট মুসলিম হিসাবে আমাদের কাছে মনে হয়েছিল যে উনি ডোনাল্ড ট্রাম্প যে ট্রাভেল ব্যানটা ইন্ডিগেট আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, জো বাইডেন এসে সেটাকে লিড করেছে। এবং এটা ভালো জিনিস এই ক্ষেত্রে যে ইমিগ্রেন্টসদের ডোনাল্ড ট্রাম্প জাজ করতে চেয়েছিলেন বেজার ভিলেজে, যে জিনিসটা এখন হবে, এখন ইমিগ্রেন্টসদের জাজ করতে হবে অন দেয়ার ক্রিমিনাল বাইক।
যুক্তরাষ্ট্রের ট্রাভেল ব্যান তুলে দেওয়ার কারণে যে আমরা মুসলমান মাইনরিটি যারা আমেরিকাতে আছি তারা অনেকভাবে উপকৃত হবে, এবং যে সাতটি দেশকে ব্যান করা হয়েছে ওই দেশ থেকে মানুষগুলো এখন অবাধে আমেরিকা আসা যাওয়া করতে পারবে, তাদের জন্য আর কোনো প্রতিবন্ধকতা নেই। এবং পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে আসলে আমেরিকা ইজ এ কান্ট্রি, ফ্রি কান্ট্রি, যে কেউ এখানে আসা যাওয়া করতে পারবে, এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই।
সমস্ত মুসলিম দেশগুলোর সাথে আমেরিকার উন্নত সম্পর্ক হবে এবং এটাই সবাই আশা করছেন যে এটা একটা ইতিবাচক দিক বলে সবাই এটাকে সানন্দে গ্রহণ করেছেন। এবং আমরা এখানে মুসলমানরা যে অন্যান্য ধর্মীয়দের সাথে কোনো বিভেদ নাই, আমরা একভাবে দেখছেন এই প্রশাসন, এটা একটা ইতিবাচক দিক বলে আমি মনে করি।
কেবল মুসলমানদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়াই নয়, প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে অভিবাসন সংক্রান্ত আরো কিছু নির্বাহী আদেশ জারি করেছেন, যা যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের জন্য বড় এক ধরনের সুযোগ বলেই মনে করেন নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি অশোক কর্মকার।
বাতিল করেছেন, তার মানে যাচ্ছে ঢাকা যারা আছে, ঢাকায় যেসব ছাত্রছাত্রী এখানে আগিয়েছিলেন তারা নতুন করে ড্রিম দেখতে পাবেন এবং অবশ্যই পাবেন। আর একটা কাজ করেছেন যে আপনারা জানেন এক বছরের মধ্যে আসলে আমেরিকা আসলে এক বছরের মধ্যে অ্যাসাইলাম করতে হয়, সেটা আমি কি করতে পারিনি, তারাও এখন সুবিধা পাবেন। আগামী বছরের 31 মার্চ পর্যন্ত যারা এক বছরের মধ্যে আগে করেনি তারা করার সুযোগ পাবেন। আরও প্রেসিডেন্ট জো বাইডেন যেটা বলেছেন সেটা হলো কিন্তু সেটা ধাপে ধাপে করারই কথা আমার ধারণা। এর মধ্যে কথা উঠেছে যারা কিনা এসেনশিয়াল ওয়ার্কার তাদের সংখ্যা প্রায় 5 মিলিয়ন, তাদের বৈধতা দানের একটা গ্রেজুয়াল প্রক্রিয়ার মধ্যে শুরু হয়েছে এবং আপনারা জানেন যে 8 বছরের মধ্যে যাতে তারা সিটিজেনশিপ পায় তার ব্যবস্থা করার একটা প্রক্রিয়া চলছে। সুতরাং আমরা খুবই আশাবাদী যে এই সময় গুড উইল হ্যাপেন এবং ইমিগ্রেন্টের জন্য, এবং আর একটা জিনিস 1,25,000 রেফিউজিকে কিন্তু ফিসক্যাল ইয়ারে এদেশে আসার জন্য অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলছে, যেটা ট্রাম্প প্রশাসন একবারে কমিয়ে নিয়েছিলেন। সুতরাং সেদিক থেকে খুব ভালো ভালো সময় আমার ধারণা ইমিগ্রেন্টের জন্য, ইমিগ্রেশনের জন্য।
অনেক আমেরিকানই আশা করছেন নতুন প্রশাসন এমন কোনো পদক্ষেপ নেবে যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বিরাজমান অভিবাসন সমস্যার সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধান হবে। তাওহিদুল ইসলাম, ভয়েস অফ আমেরিকা, ভার্জিনিয়া।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
মিয়ানমারের জাতিগত নিপীড়নে 2017 সালে বাংলাদেশে অবস্থান নিয়েছিল প্রায় 11,50,000 রোহিঙ্গা। কক্সবাজারের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এসব রোহিঙ্গারা তারা অবস্থান করছিল। রোহিঙ্গাদের উন্নত জীবন ব্যবস্থা গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নৌবাহিনীর নেতৃত্বে নোয়াখালীর ভাসানীচরে 13,000 জায়গার উপরে প্রায় 1,440 আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হয়। 1,00,000 রোহিঙ্গাকে সেখানে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসাবে আজকে চতুর্থ দফায় দ্বিতীয় ধাপে 1,009 জনকে সে ভাসানীচরে নিয়ে যাওয়া হচ্ছে। এ পর্যন্ত নোয়াখালীতে প্রায় 9,500 বেশি রোহিঙ্গাকে সেখানে স্থানান্তর করা হয়েছে। জাতিগত নিপীড়নে নির্যাতনের শিকার এসব রোহিঙ্গারা তারা স্বদেশের মাটিতে ফিরে যেতে চান। যারা বাংলাদেশে অবস্থান করছেন এসব রোহিঙ্গারা মনে করেন তারা সেখানে ফিরে যেতে পারলেই তাদের জীবন ব্যবস্থা অনেক মান উন্নত হবে। কিন্তু নিপীড়নের নির্যাতনের বিরুদ্ধে তারা সে অবস্থানটি গড়ে তুলতে পারেননি। তারা সেক্ষেত্রে সরকারের ভূমিকাতে তারা কার্যকর হতে চান। হাসান ফিরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
PTSD অথবা পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার রোগটি মোকাবিলা করার জন্য সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত প্রবীণরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে একাধারে যেমন একটি উপায় খুঁজে পেয়েছেন, অন্যদিকে আবার সেটি কিন্তু গৃহহীনদেরও সহায়তা করছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা অ্যাঞ্জেলিনা বাগদাসারিয়ান তার এক প্রতিবেদনে জানাচ্ছেন যে সামরিক বাহিনীতে কর্মরত থাকাকালীন ইরাক ও আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রগুলিতে অনেকবার সফর করে অবশেষে দেশে ফেরেন নেভিতে কর্মরত প্রবীণ ম্যাক্সওয়েল মুর। দেশে ফিরে আসার পর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের স্থানীয় ভেটারেন্সদের প্রশাসন তাকে তার পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার বা PTSD মোকাবিলায় সহায়তা করার জন্য তিনি যে কাজ করতে ভালোবাসেন অথবা তার কোনো বিশেষ শখ আছে কিনা তা জানতে চেয়েছিলেন। কিন্তু তার এই চিকিৎসা থেরাপি অবশেষে একটি ব্যবসায় পরিণত হয়েছে। ম্যাক্সমুর বলেন তিনি জৈব খাদ্য সামগ্রী যেমন নারকেল কুচো, প্রয়োজনীয় তেল ইত্যাদি দিয়ে মিশ্রণ তৈরি করেন এবং কখনোই সুগন্ধি ব্যবহার করেন না। তার বদলে গ্লিসারিন বেস ব্যবহার করে সাবান তৈরির উপকরণটি তৈরি করেন। ম্যাক্সওয়েল মুর কেবলমাত্র প্রাকৃতিক জৈব উপাদান থেকে সাবান তৈরি করে এখন অনেক আনন্দ পাচ্ছেন। তবে 16 বছর সামরিক চাকরির পরে এই লস অ্যাঞ্জেলেসে ফিরে বেসামরিক জীবন অর্থাৎ সাধারণ নাগরিকের মতো জীবন যাপন করা তার পক্ষে কিন্তু অত সহজ ছিল না। তিনি সামরিক বাহিনীতে কর্মরত থাকাকালীন যুদ্ধবিধ্বস্ত ইরাক ও আফগানিস্তানে ভ্রমণ করেছিলেন। ম্যাক্সমুর বলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তার হাত দিয়ে এমন কিছু কাজ তিনি জানেন কিনা যাতে তিনি ব্যস্ত থাকবেন এবং তার হাতে চিকিৎসা হবে। তখন তিনি বলেছিলেন যে তিনি সাবান বানাতে পছন্দ করেন। এরপরে তিনি এই কাজটাই শুরু করেছিলেন এবং আস্তে আস্তে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলেন। এখন কিন্তু তার শখ সাবান তৈরি এবং বিক্রি অনেক বেড়ে গেছে। ম্যাক্স মুর বলেন,
I was going again to my VA appointments and this homeless man, I came out of the hospital and he says, "Hey, do you have any spare change?" And I was like, "You know, I don't have any spare change right now, but I've got this hobby. I make soap. Do you want some soap?"
আমি যখন ভার্জিনিয়াতে একটি কাজের জন্য গিয়েছিলাম তখন এই গৃহহীন মানুষটি আমার কাছে এসে বলে, আপনি কি আমাকে কিছু অর্থ সাহায্য করতে পারেন? এবং আমি বলেছিলাম, আমার কাছে অর্থ নেই, তবে আমার একটা শখ আছে, আমি সাবান তৈরি করি, আপনি কি কিছু সাবান চান? এবং তখন লোকটি বলে যে, হ্যাঁ, আমি কিছু সাবান চাই।
এরপরে মূল গৃহহীনদের জন্য তার সাবান বিনামূল্যে দিতে শুরু করে। তিনি আরো বলেন,
Don't get me wrong, I love money, but if you're making money and you're surrounded by people who are poor, who are sick, who can't take care of themselves, then you're going to get sick. and all the money in the world doesn't matter.
আমাকে ভুল বুঝবেন না, আমি নিজেও অর্থ ভালোবাসি। তবে আপনি যদি অর্থ উপার্জন করেন এবং আপনার চারপাশে এমন সব মানুষ থাকেন যারা দরিদ্র, অসুস্থ, যারা নিজের যত্ন নিতে পারেন না, তবে আপনি নিজেও অসুস্থ হয়ে পড়বেন এবং তখন পৃথিবীর সমস্ত অর্থই আপনার কাছে অর্থহীন মনে হবে।
ম্যাক্সওয়েল মুর তার এই সাবান সংস্থায় সামরিক বাহিনীর বিভিন্ন মানুষদের কর্মে নিয়োগ করেছেন এবং যেসব মহিলারা একা একা নিজেদের সন্তানদের বড় করে তুলছেন তাদেরও কিন্তু এই সংস্থাতে চাকরি দিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে তিনি যথেষ্ট সহায়তা করছেন। তিনি বলেন,
আমি যুদ্ধে আমার সহযোদ্ধাদের সেবা এবং ত্যাগ দ্বারা সত্যি অনুপ্রাণিত হয়েছিলাম। আমি অনুভব করেছি যে এইসব মানুষ সবাই মারা গেছেন এবং দুর্ভাগ্যবশত তারা আর কোনোদিনই ঘরে ফিরে সাধারণ মানুষের উপরে তাদের কাজের কোনো প্রভাব ফেলতে পারবেন না। কিন্তু আমার মনে হয় আমি যেন তাদের কাছে ঋণী, তাই তাদের হয়ে মানুষের জন্য কিছু করতে চাই।
লস অ্যাঞ্জেলেস শহরের গৃহহীন মানুষ স্ট্যানলি, যিনি মহামারীর সময় মুরের কাছ থেকে একটি সাবান পেয়েছিলেন, তিনি কিন্তু অত্যন্ত কৃতজ্ঞ বোধ করেন এবং বলেন, আমার কাছে ব্যবহার করার মতো কোনো স্যানিটাইজার নেই, আমার হাত শুকিয়ে যায় এবং জ্বালা করতে থাকে, তাই আমি যতটা পারি সবসময় এই সাবান দিয়ে হাত ধুয়ে আমার হাত পরিষ্কার রাখার চেষ্টা করি। মিস্টার মুর খুব ভালোভাবেই জানেন যে লস অ্যাঞ্জেলেসে গৃহহীনদের সমস্যা সমাধান করা অত সহজ নয়, তবে তিনি কোনো ছোট কাজ দিয়ে কোনো কিছু শুরু করতে ভালোবাসেন, মানুষকে পরিষ্কার ও সুস্থ রাখতে সাহায্য করেন এবং বিশ্বাস করেন যে এইভাবে এগিয়ে গেলে ভবিষ্যতে সাফল্য অবশ্যই মিলবে।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। জলবায়ু পরিবর্তনের সমস্যা লাঘব করে যুক্তরাষ্ট্রকে পুনরায় টেকসই পথে নিয়ে যাওয়া হবে প্রেসিডেন্ট বাইডেনের শীর্ষ অগ্রাধিকার বিষয়। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই প্রেসিডেন্ট বাইডেন প্যারিস চুক্তিতে পুনরায় যোগ দিতে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেন। শপথ গ্রহণের কয়েকদিনের মধ্যেই প্রেসিডেন্ট বাইডেন অভ্যন্তরীণ এবং বিদেশে জলবায়ু সংকটজনিত বেশ কতগুলি নির্বাহী আদেশের স্বাক্ষর দিয়ে সরকারি নীতিতে বহু বৃহত্তর পরিবর্তনের সূচনা করেছেন। তবে জলবায়ু পরিবর্তন এখন বিশ্বজনীন এক চ্যালেঞ্জ, যা চূড়ান্ত আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া মোকাবেলা করা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনের বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ দূত জন ক্যারি 27 জানুয়ারি দাভোস বিশ্ব অর্থনীতি ফোরামের ভার্চুয়াল সম্মেলনে বলেন, অভ্যন্তরীণ প্রয়াস সম্ভবত যথেষ্ট নয় যদি না আমরা বিশ্বের প্রতিটি দেশ প্রতিটি খাত থেকে বৃহত্তর উচ্চাভিলাষকে সংযুক্ত করতে একত্রিত হয়ে আন্তর্জাতিক একটি কৌশল উদ্ভাবন না করি এবং নিশ্চিত না করি যে ভবিষ্যতে যে বিশুদ্ধ জ্বালানি আমরা চাই তা হবে পরিধি ও পরিমাপের নিরিখে বিশ্বজনীন। যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সংক্ষেপে নাসার জরিপ অনুযায়ী 2020 সালকে উষ্ণতম বছর বলে রেকর্ড করা হয়েছে। বিশেষ দূত ক্যারি বলেন, বিশ্ব তাপমানকে 1.5 ডিগ্রি সেলসিয়াসে শিল্প বিপ্লবের আগের মাত্রার ঊর্ধ্বে না যেতে দেয়া, যদিও বিশেষজ্ঞরা প্রলয়ঙ্কারী ক্ষতি এড়াতে তা প্রয়োজনীয় বলে ভাবেন, আমাদের প্রয়োজন বিশ্ব নির্গমনকে 2030 সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনা, যার অর্থ আমাদেরকে কয়লা আগের চাইতে 5 গুণ দ্রুত হারে প্রত্যাহার করে নিতে হবে, যার অর্থ 5 গুণ দ্রুত হারে গাছের সংখ্যা বাড়াতে হবে, যার অর্থ 6 গুণ হারে আমাদেরকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ত্বরান্বিত করতে হবে, যার অর্থ 22 গুণ দ্রুত হারে আমাদেরকে বৈদ্যুতিক গাড়িতে হস্তান্তর করতে হবে। বিশেষ দূত ক্যারি বলেন, যদি আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করি, বিনিয়োগ করি এবং বাজারে প্রতিযোগিতাকারীদের নিয়োগ দিতে পারি, তাহলে এসব কিছুই সম্ভব। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে বিশ্বাসী নন এবং যারা অলস তাদের ব্যাখ্যা যে এটা জীবনের গুণগত মান ও তার চ্যালেঞ্জ গ্রহণের মধ্যেকার ইচ্ছা মাত্র, আমাদেরকে সেই ব্যাখ্যা থেকে দূরে থাকতে হবে। সফলতা আসবে বিশ্বের সর্বোত্তম দক্ষতা, সৃজনশীলতা এবং কূটনীতির সুযোগ গ্রহণ করে। মস্তিষ্কের শক্তি থেকে বিকল্প জ্বালানির অনুসন্ধানে সেখানে যেতে আমাদের প্রতিটি সম্পদ ও সুযোগের সদ্ব্যবহার করতে হবে। সম্পূর্ণ নির্গমনযুক্ত ভবিষ্যতে দেবে অবারিত ব্যবসা বাণিজ্য, মুক্ত ও পরিবেশ বান্ধব চাকুরি ও অর্থনৈতিক সমৃদ্ধির সুযোগ সুবিধা। সেক্রেটারি ক্যারি বলেন, তাই বলা যায় আমাদের একটি মুহূর্ত নষ্ট করার সময় নেই, এই সমস্যার সমাধানে গোটা বিশ্বকে একত্রিত হয়ে আলোচনায় বসতে হবে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases, especially written, for people learning English.
Today on the program, you will hear from Brian Lynn and Anna Mateo. Later, Steve Ember will present our American history series, The Making of a Nation. But first, school leaders around the United States are planning for the possibility of more distance learning in the next school year. William Chip Sutterth III is a spokesperson for Durham, North Carolina schools. School buildings there have been closed since last March. Sutterth said, "We have no illusions that COVID will be eradicated by the time the start of the school year comes up." U.S. President Joe Biden has said that reopening schools is a top goal for the country. School administrators say a reopening plan requires careful consideration. They note complications such as the spread of new versions of the COVID-19 virus and vaccination campaigns for teachers. Many parents are demanding that schools fully reopen. Others say they will not feel safe sending children back until vaccines are available to even young students. Dr. Anthony Fauci, the government's top public health expert, said last month the Biden administration hopes to begin vaccinating children by late spring or early summer. By then, school systems will be preparing for the next school year.
Brian Woods is head of Northside Independent School District, a large school system in Texas. He said at least part of next year will be affected by the coronavirus because children won't have access to the vaccine, or at least many won't. Educators there have been using a complex mix of in-person and online teaching. They often are teaching two groups of students at the same time. Woods said changes in the new year might ease that situation by splitting staffing or changing teacher work times. He added the district may change to all online learning for students who have moved on permanently from traditional school. California's West Contra Costa Unified School District is planning a new K-12 virtual academy for 2021-22. A school system statement explained it this way: "One thing that we have learned during the pandemic is that teaching and learning is now different, and it will not fully be what we used to think was normal ever again."
The change to distance learning last March kept the public school system operational in America. But concern continues to grow about the effects of distance learning on racial fairness, performance, attendance, and the overall well-being of U.S. school children. In Durham, North Carolina, officials announced last month that public schools there would continue the distance learning operation through the end of the current school year. Biden has ordered the U.S. Department of Education to provide evidence-based guidance and advice to schools to safely operate in-person learning. Eva Moskowitz is the head of Success Academy Charter Schools. The 47 schools have 20,000 students in New York City. She said, "I'm hoping that we don't have to do hybrid, but I don't want to be in a position where we haven't thought it all through." Success Academy students have been receiving online instruction on school-provided computers since the beginning of the school year. Moskowitz plans to end the current school year on May 28th. The 2021-22 school year will then begin August 2nd, possibly using both in-person and online instruction. "I honestly don't know what the chances are of continuing distance learning into the next school year," she said.
New York City Mayor Bill de Blasio has promised that schools in the nation's largest school district are going to be back full strength in September. "Everyone wants to be back," he added. Michael Mulgrew is the president of the United Federation of Teachers, which works to protect the rights of teachers in New York City public schools. He says it is too soon to reopen schools. Schools currently are providing some in-person classes to elementary and pre-K students who want them. But middle and high schools are online only after reopening for a time in the fall. "It's a goal of mine, but I can't," Mulgrew said. "This is not about what you want. This is about what you can do safely." Mulgrew said it will take more than teacher vaccines to open schools fully and safely. He noted that scientists are not yet clear on whether vaccinated people might still be able to spread the virus, even if they are not sickened themselves. And Mulgrew wonders how comfortable families will feel about having unvaccinated students begin the new year unvaccinated. "This is where it gets tough. So how do you say you're opening in September when we need to get these questions answered?" he asked. I'm Brian Lynn.
Is currently experiencing a deep winter freeze. The extremely cold temperatures have led many Dutch people to take part in a favorite winter activity, ice skating on frozen canals and other waterways. This popular outdoor activity is giving people a welcome break from life in a pandemic. However, the excitement has also created problems for officials trying to enforce social distancing rules. Ice skating is a national winter obsession in the Netherlands. The country is made up of many canals, rivers, and lakes. Skaters of all ages happily welcome the Arctic conditions that permit them to safely skate over these waterways. In recent years, Dutch speed skaters have won many major international races, including at the Olympic Games. These successes have only added to the national obsession. The 11 Cities Tour is a popular long-distance ice skating race. When the weather is cold enough, the event is held in the northern part of the country, in an area called Frieslande. However, the country continues to be under stay-at-home orders to control the spread of the new coronavirus. So this year, the famous race may not happen. The website Holland.com explains the history of the race. In 1890, a group of about 100 men and women created a special challenge: ice skating along the frozen waterways to all Frisian cities in one day. And that is how a new ice skating tradition began. However, for the event to happen, the temperatures need to be low enough for long enough. Because of this, the 11 Cities Tour has only taken place 15 times since 1890. The last time it happened was in 1997. An estimated 2 million people came to Frieslande to watch thousands of skaters take part. Reporters came from all over the world to cover the event. Last month, the group that organizes the 11 Cities Tour announced that under the current coronavirus measures, it is not possible to organize the popular national event. On February 9th, the chairman of the group poured more cold water on people's hopes. In other words, he explained why it was extremely unlikely that the event could be held this year. Chairman Vibe Vieling described the large event to national broadcaster NOS. "We're talking about a tour with 1 to 1.5 million spectators, about 25,000 skaters, and thousands of volunteers. Half of the Netherlands," he said, "will be on the road. Every right-thinking person," he added, "will realize that something like that is not possible during the pandemic." On February 8th, Dutch Prime Minister Mark Rutte commented on the issue. He said skating officials could consider permitting races on natural ice if the country's top 120 racers enter a coronavirus bubble. But he too said that producing an event with such a large number of people was unlikely to happen, even if it is outdoors. Still, Rutte said Dutch people should enjoy the wintry conditions while they last. "Enjoy this beautiful weather and the ice," Rutte said, "but do that within the COVID-19 rules." The country's many canals are expected to soon be frozen solid and be safe enough for people to skate on. Officials in Amsterdam have closed locks and banned boats on parts of the city's ring of canals. This will give them a better chance of freezing over. However, Amsterdam city officials also reminded skaters to follow social distancing rules and other coronavirus pandemic measures. They said pandemic rules for public places also need to be followed on the ice. I'm Anna Mateo. We'll be right back.
help protect yourself against the new coronavirus, wash your hands for 20 seconds with soap and water before you eat, after using the toilet, and after touching anything many other people touch, like a seat on a public bus. If you cannot wash your hands with soap and water, use an alcohol-based hand sanitizer that contains at least 60% alcohol. Taking these steps can help prevent not only the new coronavirus disease, but also colds, flu, and other viruses. For more information, visit the following websites: the World Health Organization at www.who.int, or the Centers for Disease Control and Prevention at www.cdc.gov.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. I'm Steve Ember. Growing tensions in Europe and Asia created a serious conflict for Americans during the 1930s. Most Americans opposed the fascist or military leaders gaining control in Germany, Italy, Japan, and other countries. But they were not willing to take any firm action to stop this growing movement. Americans did not want to become involved in another world war, and they called on President Franklin Delano Roosevelt and their representatives in Congress to remain neutral in world affairs. But aggression by Germany and Japan finally would force Americans to choose between their love of democracy and their desire for peace. The first challenge to America's policy of neutrality came in October 1935. Troops from fascist Italy invaded Ethiopia. Roosevelt did not feel neutral at all. He told his advisors, "Italy is dropping bombs on Ethiopia, and that is war." He sharply criticized the fascist Italian leader Benito Mussolini. Roosevelt issued an order banning Americans from sending arms to either Italy or Ethiopia, and he called on Americans not to send oil or other materials to Italy. Roosevelt's efforts to stop the export of oil and other products did not succeed. But the efforts by the White House played an important part in leading the League of Nations to take economic actions against Italy. Less than 2 years later, civil war broke out in Spain. Spanish fascists led by General Francisco Franco tried to overthrow the democratic government in Madrid. Some Americans went to join the Democratic Army in Spain to fight Franco. But Roosevelt and the Congress agreed that America should remain officially neutral in the conflict. In this way, Roosevelt was meeting the wishes of the American people by avoiding war. But personally, he was deeply troubled by the events in Europe. In a letter to his ambassador in France, Roosevelt wrote, "One cannot help feeling that the whole European situation is blacker than at any time in your lifetime or mine." Another challenge to American neutrality came in Asia. Japan launched a new invasion of China in July 1937. Within 1 month, Japanese forces gained control of what was then called Peking, now Beijing, and Tianjin. The United States had long supported the nationalist forces of China, and many Americans were angry about the Japanese invasion. But Roosevelt and his administration once again refused to take strong actions against the aggression. For one thing, the American Navy was weak. There was little it could do to stop Japanese aggression thousands of miles away in Asia. And neither Roosevelt nor the Congress wanted to be the first to break America's official policy of neutrality. Franklin Roosevelt made clear in private talks with friends that he understood the serious threat to world peace created by Adolf Hitler and other fascists. He believed that the United States could not remain neutral forever if democracy was threatened in so many countries. However, Roosevelt did little to educate the nation about this threat. Instead, he generally followed the wishes of the majority of people who wanted America to remain neutral. Public opinion in the United States was strongly against any kind of involvement in foreign conflicts. In 1937, Roosevelt made an important speech calling for the world's neutral nations to protect themselves from lawless fascist nations. But many Americans feared that Roosevelt was trying to create a new alliance, and they opposed his efforts. A public opinion survey at the time showed that less than one in three Americans was willing to change the nation's strong neutrality laws to give Roosevelt more freedom of action. In the same year, Japanese planes sank an American gunboat in the Yangtze River in China. But few Americans showed any interest in going to war over the incident. Instead, they accepted Japanese apologies. Americans simply had no desire to fight. Most Americans honestly believed that the best hope for their country was neutrality. One of the most influential supporters of neutrality was Senator Gerald Nye of North Dakota. He told the New York Times in 1937 that there can be no objection to any action the government may take which tries to bring peace to the world. But that action, he added, must not tie the American people into another world death march. He said, "I very much fear that we are once again being caused to feel that the call is upon America to police a world that chooses to follow insane leaders." Adolf Hitler's Nazi forces moved into the Rhineland in 1936. 2 years later, they invaded Austria. And then, in the following months, Hitler began making demands on the government of Czechoslovakia. Britain's Prime Minister Neville Chamberlain was afraid that Hitler might start a general European war if he was blocked from gaining control of Czechoslovakia. In September of 1938, Chamberlain traveled to Munich to discuss the situation with the German leader. The result was that Britain agreed to a German takeover of Czechoslovakia. Chamberlain returned to London, promising peace in our time.
The settlement of the Czechoslovakian problem, which has now been achieved, is, in my view, only the prelude to a larger settlement in which all Europe may find peace. This morning, I had another talk with the German Chancellor, Herr Hitler. And here is the paper which bears his name upon it as well as mine. Some of you perhaps have already heard what it contains, but I would just like to read it to you. We, the German Führer and Chancellor, and the British Prime Minister have had a further meeting today and are agreed in recognizing that the question of Anglo-German relations is of the first importance for the two countries and for Europe. We regard the agreement signed last night and the Anglo-German naval agreement as symbolic of the desire of our two peoples never to go to war with one another again.
The first reaction of most Americans to Chamberlain's Munich agreement was one of relief. But then public opinion changed. Americans saw that Hitler's Germany now had control of Central Europe. Japan was becoming more powerful in Asia. Chamberlain's weakness only served to show dictators that they could gain land and power through aggression and fear. Roosevelt warned Americans in late 1938 about this fascist threat. "There can be no peace," he said, "if another nation makes the threat of war its national policy."
There can be no peace if national policy adopts as a deliberate instrument the threat of war. There can be no peace if national policy adopts as a deliberate instrument the dispersion all over the world of millions of helpless and persecuted wanderers with no place to lay their heads. There can be no peace if humble men and women are not free to think their own thoughts, to express their own feelings, and to worship God. There can be no peace if economic resources that ought to be devoted to social and economic reconstruction are to be diverted to an intensified competition in armaments.
Roosevelt and much of the American public continued to hope that the United States could stay out of foreign conflicts. But increasingly they understood that war might come, and they began to prepare for possible hostilities. Following the Munich Agreement, Roosevelt requested a large increase in the defense budget. He asked Britain and France to buy arms from American manufacturers to give those companies more experience in producing weapons. And he helped bring about an agreement among nations in North and South America to join together to oppose fascist threats to peace and security. Finally, Roosevelt tried to get Congress to change the neutrality laws. He wanted more freedom as president to resist fascist aggression and help Britain, France, China, and other friendly nations. Congress, however, continued to resist such changes. But events in early 1939 showed that war was on the way. Germany occupied Czechoslovakia and then Lithuania. Franco's forces took control in Spain. Italy invaded Albania. And then Hitler began making demands on Poland. In August, Germany and the Soviet Union announced to the world that they had signed a non-aggression agreement. A week later, Germany attacked Poland. Two days later, Britain and France declared war on Germany. Germany's invasion of Poland and the beginning of the war presented a giant challenge to the United States. On the one hand, almost all Americans supported the European democracies opposing the aggression by Hitler, Mussolini, and other fascists. But on the other hand, Americans had no desire to fight in what might be a long and bloody war. The following months would force Americans of all political beliefs to consider this problem. It would be a final period of peace for the United States before events once again drew it into a terrible world conflict.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories
from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.